বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 26 মে, 12 জ্যৈষ্ঠ এবং ফার্সি 5 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে www.facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। ইহুদিবাদী ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ ও গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 12 জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা সম্পর্কে বিশ্লেষকের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের পঞ্চম দফা পরমাণু আলোচনা শুরু। ইরান সরকারের মুখপাত্র বললেন বল এখন আমেরিকার কোর্টে। বাইতুল মুকাদ্দাস শহর ও আলেক্সা মসজিদের উপর আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। বাংলাদেশে 2.5 মাসের মধ্যে করোনা ভাইরাসে সর্বনিম্ন মৃত্যু, 13 জুন স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে আভাস দিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি। এবং ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত, মুখ্যমন্ত্রীর দাবি 3 লাখের বেশি বাড়ি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পঞ্চম দফা সংলাপে যোগ দিতে ভিয়েনা ফিরে গেছেন। তিনি মঙ্গলবার তেহরান থেকে ভিয়েনা পৌঁছে বলেছেন এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুপক্ষকে সমঝোতায় আসতে হবে। তিনি আরও বলেন পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় একটি চূড়ান্ত সমাধানে পৌঁছা যাবে বলে তিনি আশা করছেন। ভিয়েনায় ইরানি প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আরাকচি বলেন এখানে আলোচনা দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়, প্রত্যক্ষ ও পরোক্ষ সবভাবেই অনুষ্ঠিত হচ্ছে। 2015 সালে আমেরিকাসহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে 2018 সালে তৎকালীন মার্কিন প্রশাসন বেরিয়ে গেলে এটি নিয়ে চলমান অচল অবস্থা শুরু হয়। কিভাবে এই সমঝোতাকে আবার পরিপূর্ণভাবে সক্রিয় করা যায় তা নিয়ে বর্তমানে ভিয়েনায় আমেরিকা ছাড়া বাকি 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। ইসলামী
প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলি রাবি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে মৌলিক ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে। এখন এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, যা প্রধানত ওয়াশিংটনের কাছ থেকে আসতে হবে। তিনি বলেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সব পক্ষ কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে মোটামুটি প্রায় সব ধরনের আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক সমঝোতাও প্রতিষ্ঠিত হয়েছে। এই ইস্যুতে সামান্য কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে, যা আলোচনার মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব। পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে এখন আমেরিকার পক্ষ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আলী রাবি বলেন, ভিয়েনা আলোচনায় যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে তাতে সব পক্ষ পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে সহযোগিতা করবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার 21তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে এ অভিনন্দন জানান। সাম্প্রতিক গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে সাইয়েদ নাসরুল্লাহ বলেন, প্রতিরোধ সংগঠনগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল কুদসকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন। সিরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানী দামেস্ক, হাসাকা, নাবল, আজ-জাহরা ও দেইরা জোর সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানা গেছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতি অনেক বেশি। বার্তা সংস্থা ইউ নিউজ ছবি প্রকাশ করে লিখেছে, নাবল ও আজ-জাহরা এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। সিরিয়ার বিচারমন্ত্রী আহমদ আস-সাইদ বলেছেন, দেইরা জোর প্রদেশে ভোটার উপস্থিতি বেশি হয়, সেখানে নতুন করে ব্যালট বাক্স পাঠাতে হয়েছে। এবারে নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ও প্রার্থী বাশার আল আসাদ তার স্ত্রীকে নিয়ে আজ দামেস্কের দুমা শহরে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বাশার আসাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে বিভিন্ন জরিপ সংস্থা জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম ব্ল্যাক ফাঙ্গাস মোকাবেলায় আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু হয়েছে। এটা ছিল গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 18 মার্চ দেশে 16 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর তা বাড়তে বাড়তে এপ্রিলের মাঝামাঝি সময় 100 ছাড়িয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে আরো 1497 জনের মধ্যে এই করোনা সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,93,693 জন, আর এদের মধ্যে মৃত্যু হয়েছে 12,458 জনের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম ব্ল্যাক ফাঙ্গাস বা মিওকোর মাইকোসিস বা কালো ছত্রাক এটি মোকাবেলায় আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন। আজ দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি জানান, সাধারণত পোস্ট কোভিড পরিস্থিতিতে 2-4 সপ্তাহের মধ্যে এই সংক্রমণটি দেখা দেয়। যারা ঘরে চিকিৎসা নিচ্ছেন বা হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন, তাদের কাছে অনুরোধ করব, যে কোনো পরিবর্তনই যা আগে ছিল না পরে দেখা গেছে এমনটি হলে নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। স্টেরয়েড গ্রহণের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকদের পরামর্শ না নিয়ে কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। তিনি আরো বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস, এই কালো ছত্রাক, একটি বিরল রোগ। এটি খুব বেশি মানুষের হয় না, তবে অবশ্যই এর চিকিৎসা অনেক ব্যয়বহুল, এতে কোনো সন্দেহ নেই।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 13 জুন থেকে খুলে দেয়া হবে, তবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যৌথভাবে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের নয়া প্রবিধানের খসড়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, সাগরে অবস্থিত ভারতের এই গহনা ধ্বংস হচ্ছে। তিনি আরও বলেন, তিনি লাক্ষাদ্বীপের লোকদের পাশে আছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি এক বার্তায় এসব কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আজ দাবি করেছেন, দুর্যোগে 3 লাখের বেশি বাড়ি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আজ বুধবার দুপুরে রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আজ ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা সহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবনে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শুক্রবার 2 দিনের সফরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।
14,400 মানুষকে আমরা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন সেন্টারে রেখেছি। প্রায় 1 কোটি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। 3 লাখের বেশি বাড়ি এখনই দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে, এখন যতটা পাওয়া গেছে এই পর্যন্ত।
মমতা বলেন, কলকাতার কালীঘাট, চেতলা, রাজবিহারী ও অন্যত্র গঙ্গা নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্লাবনের আশঙ্কা থাকায় মুখ্যমন্ত্রী বলেন, যারা নদীর পাশে, সাগরের পাশে বা গঙ্গার পাশে থাকেন তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে ভালো হয়। আজ দুপুরে কলকাতার আশেপাশে যেসব এলাকা প্লাবিত হয়েছে আমি কলকাতার পুলিশ কমিশনারকে বলব সমস্ত থানাকে সতর্ক করার জন্য, যাতে রাত 8:45 যে বান আসবে তা দেখার জন্য, দরকার হলে এলাকায় মাইকের সাহায্যে প্রচার করতে হবে যে রাতে বান আসতে পারে, কালকেও বান আসবে, কিন্তু আপনারা ভয় পাবেন না, দয়া করে কেউ জলে নামবেন না, নিজেরা সতর্ক থাকুন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা আনরাওয়ার পরিচালক ম্যাথিয়াস স্কামলে। তিনি বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। স্কামলে বলেন, গত 2 সপ্তাহ গাজা উপত্যকাও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কথা বলে প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এই প্রতিনিধি। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করার যে কোনো মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি মঙ্গলবার গাজায় বলেছেন, ইসরায়েল যদি বাইতুল মুকাদ্দেস ও আলেক্সা মসজিদের বিরুদ্ধে আবার আগ্রাসন চালায় তাহলে গাজার প্রতিরোধ যোদ্ধারা আবার তার জবাব দেবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইসরায়েল সফরে এসেছেন। তার সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গতকাল ইসরায়েল সফরে এসেছেন। তেল আবিব পৌঁছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। কেননা সম্প্রতি ১২ দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশ্চাত্যের কর্মকর্তারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সেজন্য তারা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। সাম্প্রতিক এই যুদ্ধে আলকুদস, রামাল্লা ও গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে নজিরবিহীন ঐক্য ও সংহতি তৈরি হওয়ায় ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর জনপ্রিয়তা তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। এ কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলায় যুক্তরাষ্ট্র এখন জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষকে আরও সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে। এরই অংশ হিসেবে ইসরায়েলের মিত্ররা স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের কথা বলছে, অথচ তারা জানে গাজায় স্বশাসন কর্তৃপক্ষের কোনো স্থান নেই। কিন্তু তারপরও স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনে সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও জনপ্রিয় হামাসের বিরুদ্ধে স্বশাসন কর্তৃপক্ষকে দাঁড় করানো এবং এভাবে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। নেতানিয়াহু গাজা পুনর্গঠনে সহযোগিতার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন হামাসকে নিরস্ত্র হতে হবে এবং তাদের হাতে আটক চার ইসরায়েলিকে ছেড়ে দিতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। আজ বুধবার দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আমরা এখন বর্তমানে যে করোনা পরিস্থিতি, ঈদ যাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে, ঊর্ধ্বগতি যেটি পরিলক্ষিত হচ্ছে, এইসব নানান বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি আমরা আগামী জুন মাসের ১২ তারিখ পর্যন্ত বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাআল্লাহ।
এদিকে যেখানে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস সহ সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। এমন যুক্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেখান থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
যে করোনার সময়ে দীর্ঘ ১.৫ বছর যাবৎ ছাত্রদের জীবন নিয়ে যে তালবাহানা চলছে, সেই তালবাহানা বন্ধ করতে হবে। আমরা বলছি যখন এই করোনার প্রকোপে যখন সকল কিছু খুলে দেওয়া হচ্ছে, তখন কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে?
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান, হল, হোস্টেল খুলে দিতে হবে এবং সকল শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, সুষ্ঠু পাঠ পরিকল্পনা করতে হবে, পাশাপাশি আটকে থাকা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাস এবং সময় বাড়িয়ে নিতে হবে। এছাড়া যে পরীক্ষায় যে সিলেবাস অনুযায়ী হবে তার পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোতে সেই সিলেবাস অনুযায়ী নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যতদিন বন্ধ ছিল তার ১/৪ বেতন নিতে হবে এবং অসচ্ছল শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে। উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মহামারী করোনায় গোটা বিশ্ব একরকম নাস্তানাবুদ। মানুষ জিম্মি হয়ে পড়েছে প্যান্ডেমিক করোনার কাছে। লাখে লাখে মানুষ মরছে, আক্রান্ত হচ্ছেন কোটি কোটি মানুষ। মানুষ বড় অসহায় হয়ে পড়েছে। যদিও করোনা টিকা বের হয়েছে, তবে তা এখনো সবার কাছে গিয়ে পৌঁছায়নি। মানুষ আশার আলো দেখছে। আজকের আসরে আমরা করোনা এবং করণীয় সম্পর্কে আলোচনা করব। আর আলোচনা করবেন কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজী। তিনি দীর্ঘদিন কানাডাতে হাউস ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। তো চলুন আজকের আলোচনায় যাওয়া যাক। ডাক্তার শাহনাজ, আপনাকে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে স্বাগত জানাচ্ছি। আপনি বাংলাদেশের একজন চিকিৎসক হলেও এখন সুদূর কানাডাতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। তো প্রথমে আপনি বাংলাদেশের মানুষের করোনায় করণীয় কিসে সম্পর্কে যদি আলোচনা করেন।
ধন্যবাদ। আমরা কল্পনাও করতে পারি নাই যে করোনা এই অতিমারি এভাবে আমাদের বিশ্বকে একেবারে বলতে পারেন স্থবির বা পঙ্গু করে দিবে। সমস্ত কিছু মানে আমরা বন্দী হয়ে গেছি এই করোনার কাছে, এটাই বলা যায়। এবং এমনও ভাবি মাঝে মাঝে কি আমরা কি আসলে এই ছোট্ট একটি অনুজীবের কাছে পরাজিতই হয়ে গেলাম, কিন্তু না, আশার বাণী তো অবশ্যই আছে।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি আশার বাণীর কথা বললেন, কি সেই
আশার বাণী,
আমরা দেখতে পাচ্ছি এখন ভ্যাকসিন এসেছে এবং এই ভ্যাকসিন পৃথিবী সবাই না হলেও যখন আমরা সবাই এই ভ্যাকসিনের আওতায় চলে আসব তখন হয়তো বলা যাবে যে আমরা কিছুটা শঙ্কা মুক্ত হয়েছি। আমি তখনো বলছি না যে পুরোপুরি শঙ্কা মুক্ত বলবো নিজেদেরকে, কারণ এটা একেবারে নতুন একটা ভাইরাস বা অণুজীব যার দ্বারা আমরা আক্রান্ত হয়েছি এবং আমরা এটার স্বভাব বা গতি প্রকৃতি এখনো সম্পূর্ণভাবে জানি বলে দাবি করতে পারি না। তো অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি ঠিকঠাক মতো তাহলে আমরা বলতে পারি আমরা নিজেদেরকে কিছুটা হলেও নিরাপদ রাখতে পারবো।
জি ডাক্তার শাহনাজ কাজী, নিরাপদ রাখতে গেলে আমাদের দায়িত্ব কি?
আমাদের দায়িত্ব শুধু আমাদের নিজেদের নিরাপত্তা এবং শুধু নিজেদের নিরাপত্তাই নয় আমাদের ফ্যামিলি মানে পরিবার এবং সাথে সাথে ওইটাই যদি আমরা এক্সটেন্ড করি আর একটু তখন দেখা যায় যে মানব সমাজের নিরাপত্তার জন্য কিন্তু আমরা নিজেরাই আমরা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি যদি কিছুটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি। ভ্যাকসিনটা যখন সবাই আমরা নিয়ে ফেলব তখন হয়তো আমরা কিছুটা নিরাপদ হব।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি ভ্যাকসিনের কথা বললেন, সেটি মোটামুটিভাবে পৃথিবীর সবার নেয়া হলে কিছুটা আমরা নিরাপদ বলে মনে করব, কিন্তু তার আগে স্বাস্থ্যবিধির কথা বললেন, সেই স্বাস্থ্যবিধিগুলো কি যদি স্পষ্ট করে বলেন?
স্বাস্থ্যবিধিগুলোর মধ্যে আমাদের থাকবে মাস্ক পরতেই হবে, এটার কোনো মানে বিকল্প এখনো আমাদের চিন্তা করা উচিত না। তারপর আমাদের যে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার যে মানে নির্দেশনা আছে সেইটা খুব সুন্দরভাবে মানতে হবে। যদি আমরা সেটা বাইরে গেলে না মানতে পারি তখন আমাদের হাত স্যানিটাইজ করার কথা, যে স্যানিটাইজার দিয়ে 70% অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে আমাদের হাত স্যানিটাইজ করতে হবে। আর সামাজিক দূরত্ব বলে সবাই, আমি বলবো শারীরিক দূরত্ব, মানে শারীরিক দূরত্বটাও আমাদের আমরা যদি ক্লোজ এনভায়রনমেন্টে মানে বদ্ধ একটা পরিবেশে ধরেন রেস্টুরেন্ট বা ঘরে যেখানে যদি আমাদের একটু লোক সমাগম বেশি হয় তখন আমাদের সেই শারীরিক দূরত্বটাও মেনটেন করতে হবে। বলতে পারেন আমাদের এইখানে ক্যানাডাতে বলে যে 6 ফিট বা 2 মিটার এই শারীরিক দূরত্ব, এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করে চলতে পারি বলা যায় যে আমরা কিছুটা নিজেদের বা আমাদের আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।
স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন আপনি ডাক্তার শাহনাজ কাজী। ধরুন কোনো একজন করোনায় আক্রান্ত হলেন, তার কি হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে নাকি বাসায় থাকবেন এবং চিকিৎসা নেবেন? তিনি কি ধরনের চিকিৎসা নেবেন? দেখা যাচ্ছে হাসপাতালে সিটের অভাব, অক্সিজেনের অভাব, তো এক্ষেত্রে আক্রান্ত ওই মানুষটি কি চিকিৎসা নেবেন?
এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন। আমার মানে আমাদের এখানে করোনার যে অভিজ্ঞতা সেখানে সেটার আলোকে আমি বলতে পারি যে সব করোনা রোগী কিন্তু হসপিটালাইজড হতে হবে এমন কোনো কথা নাই। হসপিটালে যাবে শুধুমাত্র ওইসব রোগীরাই যাদের অবস্থার অবনতি হয়, তার আগে হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর বেশিরভাগ মানুষই মাইল্ড সিমটম মানে অনেক কম সিমটমের মধ্যেই থাকেন এবং তারা বাসাতেই ভালো হয়ে যান, বাসার চিকিৎসাতেই ভালো হয়ে যান। করোনা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস দিয়ে হচ্ছে এবং ভাইরাসের মেইন যে জিনিসটা ট্রিটমেন্টটা হয় আসলে আমাদের জানা মতে এটা হচ্ছে কি বলে যে সেলফ লিমিটিং, মানে এর একটা নিজস্ব ছোট্ট একটা তার লাইফ স্প্যান মানে তার জীবন ধারণ ক্ষমতা থাকে ভাইরাসটা মানুষের শরীরের ভেতরে। তার আয়ুটা শেষ হয়ে গেলেই কিন্তু ভাইরাসটা শেষ হয়ে যাবে, কিন্তু ভাইরাসটা ভেতরে গিয়ে আমাদের কিছু অর্গান আক্রান্ত করতে পারে, ইনফেকশন হতে পারে। করোনার ক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়া হয়, আমাদের লাংকে এফেক্ট করে, ওইটা যখন হয়ে যায় তখন আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু এটা যদি সিভিয়ার মানে মারাত্মক ভাবে আমাদেরকে আক্রমণ বা আঘাত না করে থাকে তাহলে কিন্তু আমাদের হসপিটালে যাবার কোনো প্রয়োজন পড়ে না।
শ্রোতা বন্ধুরা, করোনাকে ভয় নয়, স্বাস্থ্যবিধি মেনে চলে তাকে জয় করতে হবে, আমাদেরকে নিরাপদ করতে হবে। এতক্ষণ কানাডা প্রবাসী ডাক্তার শাহনাজ কাজী সে বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছেন। করোনা বিষয় নিয়ে আগামী আসরেও কথা হবে এবং এই বিশিষ্ট চিকিৎসকের আলোচনা সে আসরেও শুনব, তখনও আমাদের সাথে থাকতে ভুলবেন না। বিদায় নেওয়ার আগে আহ্বান জানাই, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ব্যায়ামের অভ্যাস গড়ে তুলি, পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করি।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ঘূর্ণিঝড় ইয়াসে লন্ডভন্ড সেন্ট মার্টিনের পর্যটক জেটি, দৈনিক প্রথম আলো। 13 জুন থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে, শিক্ষামন্ত্রী, দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের কেউ ইসরায়েল গেলে শাস্তি পেতে হবে, দৈনিক যুগান্তর। দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়, জিএম কাদের, দৈনিক কালের কণ্ঠ। নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ ব্ল্যাক ফাঙ্গাস, ওবায়দুল কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। গণহারে টিকা দেয়া অগ্রহণযোগ্য ভুল, নোবেলজয়ী, দৈনিক মানব জমিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। ঝড়ে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, জানালেন মমতা ব্যানার্জি, দৈনিক আজকাল। কোভিডের কারণে সারা পৃথিবীতেই পুরুষের বন্ধ্যাত্ব বাড়ছে বলছেন চিকিৎসকরা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। 24 ঘন্টায় ফের বাড়ল সংক্রমণ, ফের একদিনে করোনার বলি 4,000-এর বেশি, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইসরায়েলে কোনো বাংলাদেশি গেলে শাস্তি পেতে হবে, এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তা যথেষ্ট বলিষ্ঠ বক্তব্য এবং খুব স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশের কোন নাগরিক যদি ইসরায়েল সফর করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। তিনি খুব সুস্পষ্ট করে বলেছেন বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, অতএব ইসরায়েল সফরের কোনো প্রশ্নও আসে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ এই নীতিই অনুসরণ করে আসছে এবং সেই নীতি থেকে কোনো পরিবর্তন হয়নি, অতএব এ নিয়ে আসলে আর কোনো বিতর্কের সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী যেহেতু খুব সুস্পষ্ট করে বলেছেন সেক্ষেত্রে এ নিয়ে কোনো বিতর্ক করার কোনো প্রশ্ন নেই। তবে একটা ব্যাপার হচ্ছে যে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি তুলে দেওয়ার কারণে কিন্তু যত বিতর্ক সৃষ্টি হয়েছে, ঝামেলাটা সৃষ্টি হয়েছে। এই শব্দ দুটি যদি না তুলে দেওয়া হতো তাহলে আর এই বিতর্ক হতো না। সেক্ষেত্রে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে কি না সেটি একটা প্রশ্ন। অনেকের কাছেই, অনেকের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে সরকার যদি বিষয়টি পুনর্বিবেচনা করে তাহলে সরকারের লাভ এবং এতে বাংলাদেশ মুসলিম বিশ্বে অনেক সম্মানজনক একটা অবস্থানে থাকবে। ফিলিস্তিনিদের কাছে প্রতিটি মুসলিম দেশই আশার বিষয়। প্রতিটি মুসলিম দেশের কাছে ফিলিস্তিন আশা করে যে তারা আমাদেরকে সমর্থন দেবে। যখন কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে অথবা ইসরায়েলকে সমর্থন করে, ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তখন ফিলিস্তিনি জনগোষ্ঠী আশাহত হয়। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেহেতু খুব পরিষ্কার করে বলা হলো, সেক্ষেত্রে একটাই কথা থাকে যে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি আবার ফিরিয়ে আনা যায় কিনা সরকার দেখলে আমার মনে হয় ভালো হয়। এবং তাতে আবারও বলছি যে মুসলিম বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদাপূর্ণ অবস্থান অটুট থাকে।
পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করছে আমেরিকা, এর কারণ কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের যে আলোচনা চলছে, সেই আলোচনা অনেকটা চূড়ান্ত পর্যায়ে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ চুক্তি হবে কি হবে না, চুক্তিটা হচ্ছে যে ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এবং আমেরিকা এই পরমাণু সমঝোতা আবার নতুন করে ফিরবে। এখন এই ব্যাপারে ইসরায়েলের সাথে পরামর্শ করার কারণ হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন যেহেতু ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে, ইসরায়েলের সমস্ত নিরাপত্তা, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমরশক্তি, এই সমস্ত সবকিছু দেখভাল করার দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে আমেরিকা এবং ব্রিটেন কাঁধে নিয়েছে এবং তারা সেই দায়িত্ব যুগের পর যুগ পালন করে যাচ্ছে। পাশাপাশি আমেরিকা ইসরায়েলি লবি যেহেতু খুবই শক্তিশালী এবং ওই লবির বাইরে কোনো প্রেসিডেন্ট চিন্তা করার সামর্থ্য রাখেন না, সেক্ষেত্রে ইসরায়েলি লবিকে বিশেষভাবে বিবেচনায় নিতে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মধ্যপ্রাচ্যে সমস্ত দেশ কিন্তু মুসলিম দেশ, আপনি খেয়াল করে দেখবেন একমাত্র ইসরায়েল হচ্ছে ইহুদিবাদী বর্ণবাদী একটি দেশ এবং তাকে প্রতিষ্ঠার কারণ হচ্ছে আমেরিকা বা ব্রিটেন সরাসরি কোনো দেশকে দখল না করে বরং মধ্যপ্রাচ্যে তাদের একটা বরকন্দাজ লাঠিয়াল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার কাজ হবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, সম্পদশালী দেশগুলোর উপরে সামগ্রিকভাবে খবরদারি করা স্থানীয়ভাবে। অর্থাৎ আন্তর্জাতিক সমাজ জানবে যে আমেরিকা ব্রিটেন এখানে কলোনি প্রতিষ্ঠা করেনি, উপনিবেশ প্রতিষ্ঠা করেনি, কিন্তু তার স্বার্থ পুরোপুরি রক্ষিত হচ্ছে এবং সেই স্বার্থ রক্ষার কাজ করতে গিয়ে একটি রাষ্ট্র প্রয়োজন, রাষ্ট্রীয় শক্তি প্রয়োজন এবং তার যথেষ্ট শক্তি দরকার। আমেরিকায় ব্রিটেন সেই কাজটি করে আসছে যুগের পর যুগ। ফলে ইরানের এই পরমাণু কর্মসূচি যদি ইসরায়েলের জন্য কোন রকমের ঝুঁকির কারণ হয় তাহলে আমেরিকা এই চুক্তিতে ফিরবে না, এটি আমরা বলতে পারি।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ। এবার ভারতের বিস্তারিত খবর। ঝড়ে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, জানালেন মমতা ব্যানার্জি। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে বাংলায় আশ্রে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস, আর ইয়াসের ভয়াল থাবায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভরা কোটালেও প্লাবিত একাধিক গ্রাম। নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ও ভরা কোটাল রাজ্যে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভরা কোটালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নোনা জল ঢোকায় চাষের জমিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। কোভিডের কারণে সারা পৃথিবীতেই পুরুষের বন্ধ্যাত্ব বাড়ছে বলছেন চিকিৎসকরা। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে কোভিডের কারণে অনেকেরই হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুর ক্ষতি হচ্ছে। চিকিৎসকরা তা বহুদিন ধরেই বলছেন। হালের গবেষণায় উঠে এলো আরও এক তথ্য, কোভিড সংক্রমণের ফলে পুরুষের যৌন ক্ষমতা হ্রাস পাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে অ্যান্ডোলজি নামে পুরুষ মনস্তত্ত্ব নিয়ে প্রকাশিত হওয়া আন্তর্জাতিক এক জার্নালে এমনই দাবি করেছেন সারা পৃথিবীর বেশ কয়েকজন মনোবিদ। কোভিড সংক্রমণ পরবর্তী স্বাস্থ্যের হাল নিয়ে সম্প্রতি এক সমীক্ষায় চালানো হয়েছিল ইতালির পুরুষদের উপর। সেই সমীক্ষার ফলেই প্রকাশিত হয়েছে অ্যান্ডোলজিতে। সমীক্ষায় দেখানো হয়েছে কোভিড সংক্রমণের ফলে বহু পুরুষের হৃদযন্ত্র এবং শিরা ধমনির নানা সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে যৌনাঙ্গে। পর্যাপ্ত পরিমাণে রক্ত সেখানে পৌঁছতে পারছে না। চিকিৎসার ভাষায় যাকে ইরেক্টাল ডিসফাংশন বা ইডি বলা হয়, সেই সমস্যায় আক্রান্ত হচ্ছেন তারা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে ঘুরিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
ইন্না লা তালকুরআন কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আজকের আসরে আমরা সুরা দুখানের 51-59 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সুরার 51-55 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যায়।
إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين।
নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, উদ্যানসমূহ ও ঝর্ণাধারার মাঝে। তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং তারা সিংহাসনে পরস্পরের মুখোমুখি হয়ে বসবে। এভাবে আমি পুরস্কার দেই আর আমি তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। সেখানে তারা প্রশান্ত চিত্তে যে ফলমূল খেতে চায় তা আনতে বলবে।
গত আসরে আমরা জাহান্নামবাসী কাফের জালেমদের অবস্থা বর্ণনা করেছি। আজকের এই আয়াতগুলোতে জান্নাতবাসী মুত্তাকিদের অবস্থা বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন তারা থাকবে পরিপূর্ণ নিরাপদ স্থানে, যে কোনো দুঃখ কষ্ট বেদনা বিপদ ও অস্থিরতা থেকে তারা সম্পূর্ণ মুক্ত থাকবে। এই প্রশান্ত চিত্ত ও নিরাপত্তা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। পার্থিব জীবনেও আল্লাহ মুত্তাকিদেরকে এই নিয়ামত দানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যারা পৃথিবীতে এই নিয়ামত পায় তারা পরম নিরাপত্তা ও শান্তিতে জীবনযাপন করে। জান্নাতে মুত্তাকিরা এমন উদ্যান ও পাহাড়ি ঝর্ণাধারার পাশে অবস্থান করবে যেখানে থাকবে রকমারি উদ্ভিদ ফল ফুল ও লতাগুল্ম।
এই পার্থিব জগতে রেশমি কাপড় সুন্দর ও কোমল পোশাক হিসেবে পরিচিত এবং আল্লাহ তাআলা জান্নাতবাসীকে এই রেশমি কাপড়ের পোশাকে প্রতিশ্রুতি দিয়েছেন। জান্নাতে এই পোশাকেও থাকবে নানা রকম বাহার যা মুত্তাকিদের চিত্তকে সার্বক্ষণিকভাবে প্রশান্ত রাখবে। এছাড়া জান্নাতবাসীর পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে, ইচ্ছে করলে তারা একসঙ্গে সিংহাসনে পরস্পরের মুখোমুখি হয়ে বসে গল্পগুজব করবে এবং সেখানে কেউ কারো ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে না।
পরকালেও মানুষের জৈবিক চাহিদা অক্ষুণ্ণ থাকবে বলে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে এমন সব সুন্দরী স্ত্রী দান করবেন যাদের সৌন্দর্যের কথা পার্থিব জীবনে কল্পনা করাও সম্ভব নয়। মুত্তাকি ব্যক্তিরা পৃথিবীতে পরনারী থেকে দৃষ্টি সংযত রেখে এবং অশ্লীল কর্ম থেকে বিরত থেকে নিজেদের শরীর ও চিত্তকে যে কষ্ট দিয়েছেন পরকালে আল্লাহ তাআলা এভাবে তাদের সেই ক্ষতি পুষিয়ে দেবেন। মানুষের আরেকটি শারীরিক চাহিদা হচ্ছে খাওয়া ও পান করা। জান্নাতে মুত্তাকি ব্যক্তিদের মন যা কিছু খেতে ও পান করতে চাইবে তাই তাদের সামনে উপস্থিত করা হবে।
এই পাঁচ আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, এক, জান্নাতবাসীর সবচেয়ে বড় পাওয়া হবে নিরাপত্তা ও প্রশান্তি। এ কারণে অন্য সব প্রতিদানের আগে এই পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। দুই, পার্থিব জীবনে মুত্তাকিরা আল্লাহর আদেশ মানতে গিয়ে মনের কামনা বাসনাকে দমন করে যে কষ্ট পাবে পরকালে শ্রেষ্ঠতম উপায়ে সে ক্ষতি পুষিয়ে দেয়া হবে।
এবারে সুরা দুখানের 56-57 আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই দুই আয়াতে কি বলা হয়েছে।
লা ইয়াযুকুন ফীহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম ফাদলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম।
পার্থিব জীবনে প্রথম মৃত্যুর পর জান্নাতে তারা আর মৃত্যুর আস্বাদন করবে না।
আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করেছেন। এসব প্রতিদান তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ, এটাই সেই মহা সাফল্য।
পার্থিব জগতে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে। মৃত্যু মানুষকে তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা এই দুই আয়াতে বলেছেন, জান্নাতবাসী আর কখনো মারা যাবে না এবং সেখানে চিরঞ্জীব থাকবে। জান্নাতের এই অমরত্বের কথা কোরআনে কারিমের বহু জায়গায় খালিদিনা ফিহা পরিভাষার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা তার অসীম দয়া দিয়ে জান্নাতবাসীকে ক্ষমা করে দিয়েছেন বলেই তারা এই বিশাল নিয়ামতের অধিকারী হয়েছে, যা তাদের কাছ থেকে আর কখনোই কেড়ে নেওয়া হবে না।
পরের আয়াতে আল্লাহ বলেছেন, এসব নিয়ামত জান্নাতবাসী আল্লাহর অনুগ্রহে পেয়েছে, কারণ স্বাভাবিক নিয়মে মুত্তাকিরা পার্থিব জীবনের সংক্ষিপ্ত সময়ে যত ভালো কাজই করুক না কেন, তার পুরস্কার হিসেবে এত বিশাল প্রতিদান কোনোভাবেই তাদের প্রাপ্য হয় না। কিন্তু মহান আল্লাহ তাঁর অসীম দয়ার বদৌলতে পার্থিব জীবনে পবিত্র জীবনের অধিকারী মানুষদেরকে এই বিশাল প্রতিদান দেবেন, আর জান্নাতবাসীর এই প্রতিদানকে এখানে মহা সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যে কেউ একবার জান্নাতে প্রবেশ করবে তাকে আর কোনোদিন সেখান থেকে বের হতে হবে না। দুই, পার্থিব জীবনে যারা মনের কামনা বাসনাকে দমন করে নিজেকে গুনাহমুক্ত রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবেন।
এবারে সূরা দুখানের শেষ দুই আয়াত অর্থাৎ 58 ও 59 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যায়।
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ।
অতঃপর নিশ্চয়ই আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কাজেই আপনি প্রতীক্ষা করুন, নিশ্চয়ই তারাও প্রতীক্ষমান।
সূরা দুখানের শেষ দুই আয়াতে আল্লাহ তাআলা তাঁর রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, এই কোরআন নাজিল করার উদ্দেশ্য মানুষের দৃষ্টি আকর্ষণ ও তাদেরকে সতর্ক করা, যাতে তারা উদাসীনতার ঘুম থেকে জেগে উঠে সতর্ক হয়ে যায়। কোরআনে কারিমের বিষয়বস্তু অতি সূক্ষ্ম এবং গভীর অর্থবোধক হওয়া সত্ত্বেও তা এত সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে যে সমাজের যে কোনো শ্রেণীর মানুষের পক্ষে তা উপলব্ধি করা সহজ। কাজেই এই মহাগ্রন্থের আয়াতগুলো সহজে মানুষের অন্তরে রেখাপাত করে এবং মানুষকে উদাসীনতার ঘুম থেকে জাগিয়ে দেয়।
কিন্তু যারা আত্মম্ভরী, একগুঁয়ে ও অহংকারী, তাদের সামনে কোরআনের আয়াত যত বেশি তেলাওয়াত করা হোক না কেন, তারা সতর্ক হয় না, কারণ তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা এখানে তার রসূলকে উদ্দেশ্য করে বলছেন, একগুঁয়ে কাফেরদের বিরুদ্ধে আপনাকে আল্লাহ বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং খোদাদ্রোহীদেরকে ধ্বংস করার যে আশ্বাস দিয়েছেন, আপনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় থাকুন।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, কোরআনের শিক্ষা মানুষের সামনে অত্যন্ত সাদামাটা ভাষায় উপস্থাপন করা হয়েছে, কারণ কোরআন এসেছে সর্বসাধারণের জন্য, বিশেষ কোনো শ্রেণী বা গোষ্ঠীর জন্য নয়। দুই, মহান আল্লাহ আসমানে কিতাব ও নবী পাঠিয়ে মানুষের প্রতি নিজের দায়িত্ব শেষ করেছেন। কেউ যদি সবকিছু জেনে শুনে সত্য প্রত্যাখ্যান করে, তাহলে তাকে আল্লাহর চরম ক্রোধের সম্মুখীন হতে হবে।
তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
اللهم صل على محمد وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের পঞ্চম দফা পরমাণু আলোচনা শুরু। ইরান সরকারের মুখপাত্র বললেন বল এখন আমেরিকার কোর্টে। বাইতুল মুকাদ্দাস শহর ও আল আকসা মসজিদের উপর আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। বাংলাদেশে আড়াই মাসের মধ্যে করোনা ভাইরাসে সর্বনিম্ন মৃত্যু, 13 জুন স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে আভাস দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবং ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত, মুখ্যমন্ত্রীর দাবি 3 লাখেরও বেশি বাড়ি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 00982122053273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আজই নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ¶¶